الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে ফাজাইলে দোয়ার এই পর্বে আপনাদেরকে স্বাগতম। প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন মূল পর্বে যাওয়ার আগে আমরা ভালো ভালো নিয়ত করে নিই। কেননা হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলমানের নিয়ত তার আমলের চাইতে উত্তম। আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন এবং সওয়াব বৃদ্ধির জন্য অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত শুনব ইনশা আল্লাহ তাআলা। হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অগণিত বেশুমার ফজিলত রয়েছে। আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা গুনাহকে এত তাড়াতাড়ি মিটিয়ে দেয়, পানিও আগুনকে তত তাড়াতাড়ি মিটিয়ে দিতে পারে না। আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম প্রেরণ করা গজদানগুলো অর্থাৎ গোলামদেরকে আজাদ করার চাইতেও উত্তম। প্রিয় ইসলামী ভাইরা, কতই না মূল্যবান একটি বাণী আমরা শুনেছি যে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করলে গুনাহ ক্ষমা হতে থাকে। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আজকে থেকে আমরা নিয়ত করি যে আমরা হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর মহাব্বত সহকারে প্রতিদিন কিছু না কিছু দুরুদ শরীফ পাঠ করতে থাকব। আমার আকা আমির আহলে সুন্নাত হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুমুল আলিয়া, ওনার লিখিত যেই ছোট একটি পুস্তিকা যাকে মাদানী ইনাম বলা হয় দাওয়াত ইসলামের পরিভাষায়, এই মাদানী ইনামাতের মধ্যে তিনি আমাদেরকে একটি প্রশ্ন করেছেন, একটি অনুরোধ করেছেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দৈনিক 313 বার দরুদ শরীফ পাঠ করার জন্য। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আজকে থেকে আমরা নিয়ত করে নিই যে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দৈনিক 313 বার দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে ফাজাইলে দোয়ার এই পর্বে দোয়া কবুল হওয়ার প্রতিবন্ধকতা সম্পর্কে আলোচনা করা হবে। কিছু কিছু কারণে আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হয় না। তার মধ্যে একটি কারণ হচ্ছে দোয়ার যে সত্য রয়েছে তার মধ্যে একটি সত্য হচ্ছে হালাল উপার্জন করা, অর্থাৎ হালাল জীবিকা উপার্জন করা, হালাল খাবার খাওয়া, হালাল বস্তু গ্রহণ করা। যে ব্যক্তি হালাল বস্তু গ্রহণ করবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন, আর যে ব্যক্তি হারাম খাবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন না। কেননা হাদিসে পাকের মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক ব্যক্তি দীর্ঘ সফর করে যার চুল এলোমেলো এবং শরীর ধূলিময়, অর্থাৎ তার অবস্থা এমন যে দোয়া করে তা কবুল হয়, সে আসমানের দিকে হাত উঠিয়ে ইয়া রব বলে থাকে, অর্থাৎ দোয়া করে, কিন্তু অবস্থা এমন যে তার খাবার হারামের, পান করা হারামের, তার পোশাক হারামের এবং তার খোরাকও হারামের, অতঃপর তার দোয়া কিভাবে কবুল করা হবে? অর্থাৎ যদি দোয়া কবুল হওয়ার আশঙ্কা রাখো তবে হালাল রুজি উপার্জন অবলম্বন করো। প্রিয় ইসলামী ভাইয়েরা, দোয়া কবুল হওয়ার একটি গুরুত্বপূর্ণ সত্য হচ্ছে হালাল রুজি উপার্জন করা। কিন্তু আফসোস, আজকাল আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে আমরা খাবার, আমাদের যেই রুজি কোত্থেকে আসছে সেটা আমরা চিন্তা করি না। হাদিসে পাকের মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষের মাঝে এমন একটি সময় আসবে মানুষ এই কথার পরোয়াই করবে না, এই বস্তুটি কোথা থেকে অর্জন করেছে, হালাল থেকে না হারাম থেকে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমার আমির আহলে সুন্নাত হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুমুল আলিয়া, ওনার একটি রিসালা রহস্যময় ভিখারি, এই রিসালার মধ্যে তিনি একটি কাহিনী, একটি ঘটনা লিখেছেন যার সারমর্ম আমি আপনাদের কাছে আরজ করছি। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়া তিনি আমাদের শিক্ষার জন্য লেখেন, এক ব্যক্তি দেখা অবস্থায় বাহ্যিকভাবে খুবই ধার্মিক ছিল, তিনি 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, তিনি হজও করেছেন, তার এক মুষ্টি পরিমাণ দাড়িও ছিল, ওই ব্যক্তি খুবই মিশুক ছিল, মানুষের সাথে ভালো ব্যবহার করত, যাকাত দিত, দান সৎকা করত, এমনকি গরিবের মেয়েদেরকে বিয়ের জন্য সাহায্য করত। ওই ব্যক্তি যখন মারা গেল তখন তার এলাকার মধ্যে একটি আবেগময় পরিবেশ সৃষ্টি হলো যে এত একজন ভালো লোক তিনি মারা গিয়েছেন, এন্তেকাল করেছেন। সকলে মিলে তার জানাজার নামাজ আদায় করলো, এরপরে তাকে দাফন করার জন্য কবরস্থানে নিয়ে যাওয়া হলো। যখন কবরস্থানে নিয়ে যাওয়া হলো, তার লাশ যখন দাফন করা হচ্ছে তখন দেখা গেল যে তার কবরটি বাঁকা হয়ে রয়েছে। তখন মানুষ উপস্থিত লোকেরা চিন্তা করলো যে হয়তো যারা কবর খনন করেছে তারা বাঁকা করে খনন করেছে। তখন তারা আবার নির্দেশ দিল যে আবার একটি কবর খনন করা হোক। এরপর যখন তারা আবার একটি কবর খনন করলো দেখা গেল সেই কবর আবার বাঁকা। এরপরে আরেকটি কবর খনন করা হলো। এরকম কয়েকটি কবর খনন করার পরেও দেখা গেল যে ওই ব্যক্তির প্রত্যেকটি কবর বাঁকা হচ্ছে। তখন উপস্থিত লোকেরা ওই মুর্দাটিকে, ওই লাশটিকে ওই অবস্থায় কোনোমতে দাফন করে, বাঁকা কবরে দাফন করে সেখানে মাটি দিয়ে ফিরে আসতে লাগলো। ওই সময় দেখা গেল যে জমিন কাঁপতে আরম্ভ করলো এবং তারা যখন পিছনে ফিরে দেখলো দেখা গেল যে তার কবরটি ফেটে গেছে এবং কবর থেকে ধোঁয়া বের হচ্ছে। উপস্থিত লোকেরা খুবই অবাক, কেননা প্রকাশ্যভাবে সেই 5 ওয়াক্ত নামাজ আদায় করত, সেই ব্যক্তি দান সৎকা করত, সেই ব্যক্তি হজ করেছে, সেই ব্যক্তি যাকাত আদায় করত, সেই ব্যক্তি মানুষের সাথে ভালো ব্যবহার করত, কিন্তু এই ব্যক্তির অবস্থা এমন কেন হলো তার ব্যাপারে তারা চিন্তা করতে লাগলো। পরবর্তীতে শোনা গেল, দেখা গেল যে ওই ব্যক্তি একটি সম্ভ্রান্ত পরিবারের লোক ছিলেন, তিনি উচ্চ শিক্ষায় শিক্ষিত হলেন, এরপরে শিক্ষা অর্জন করার পরে তিনি একটি সরকারি চাকরি নিলেন, তাতে তিনি ঘুষের লেনদেন করেছেন, অর্থাৎ ঘুষ দিয়ে সেই চাকরি তিনি নিয়েছেন। পরবর্তীতে ওনার জীবনে ঘুষের বন্যা বইতে লাগলো, কেননা সে ব্যক্তি যে ঘুষ দিয়ে চাকরিতে ঢুকেছে সে ব্যক্তি ঘুষ নেওয়া শুরু করে দিল। পরবর্তীতে সে ঘুষের টাকা দিয়ে সে ফ্ল্যাট কিনলো, হজে গেল, সে ব্যক্তি ওই ঘুষের টাকা দিয়ে, হারাম টাকা দিয়ে সে জাকাত দিত, দান সৎকা করত। প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখা গেল যে ওই ব্যক্তির উপার্জন হারাম হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আযাবে নিপতিত করেছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে পাক হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে বান্দা হারাম সম্পদ উপার্জন করে যদি সে সৎকা করে তবে তা কবুল করা হবে না, আর যদি ব্যয় করে তবে তাতে তার জন্য বরকত থাকবে না, আর যদি রেখে মারা যায় তবে তা জাহান্নামে যাওয়ার মাধ্যম হবে। আল্লাহ তাআলা মন্দ কাজ দ্বারা মন্দকে মিটিয়ে দেন না, হ্যাঁ ভালো কাজ দ্বারা মন্দকে মিটিয়ে দেন। নিঃসন্দেহে নাপাকিকে নাপাকি দূরভীত করতে পারে না। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে হালাল উপার্জন আমাদের করা উচিত, কেননা আমরা শুনেছি যে ব্যক্তি হারাম উপার্জন করবে, হারাম খাবার খাবে, ওই ব্যক্তির জন্য লানত আর লানত। প্রিয় ইসলামী ভাইয়েরা, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ত্রুটিপূর্ণ বস্তু বিক্রি করলো আর ওই ত্রুটি প্রকাশ করেনি সে সর্বদা আল্লাহ তাআলার অসন্তুষ্টির মধ্যে থাকবে, বা সর্বদা ফিরিস্তা তার উপর অভিশাপ দিতে থাকে। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমাদের এই যুগে, আমাদের এই সময়ে একটা জিনিসের খুবই প্রচলন দেখা যায়, যেটি হচ্ছে আমরা যখন বাজারে যাই, কোনো কিছু কিনতে যাই, তখন দেখা যায় ত্রুটিপূর্ণ জিনিসের সাথে সাথে আমাদেরকে ওজনে কম দেওয়া হয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, হযরত সাইয়েদুনা শুআইব আলাইহিস সালাম, উনি যেই সম্প্রদায়ের উপর ওনাকে প্রেরণ করা হয়েছিল সেই সম্প্রদায়ের উপর আল্লাহ তাআলা আযাব দিয়েছিলেন, আল্লাহ তাআলার গজব তাদের উপর এসেছিল, তারা ওজনে কম দিত। প্রিয় ইসলামী ভাইয়েরা, হযরত সাইয়েদুনা শুআইব আলাইহিস সালাম তাদের কাছে গিয়ে বলল, নেকি দাওয়াত দিল যে তোমরা ওজনে কম দেওয়া পরিহার করো। তখন তারা তার কথা, সেই নবী হযরত শুআইব আলাইহিস সালাতু সালামের কথা শুনলেন না, ওজনে কম দিয়ে মানুষকে ঠকাতে শুরু করলেন। এরপরও আবার হযরত শুআইব আলাইহিস সালাতু সালাম বারবার তাদেরকে নেকির দাওয়াত দিল, তারা মানলো না। শেষ পর্যন্ত হযরত সাইয়েদুনা শুআইব আলাইহিস সালাতু সালাম নিরাশ হয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন। তখন আল্লাহ তাআলা হযরত সাইয়েদুনা শুআইব আলাইহিস সালাতু সালামের দোয়াকে কবুল করে নিলেন, কেননা নবীগণ আলাইহিস সালাতু সালামের দোয়া কখনো নিষ্ফল হয় না, আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করে থাকেন। হযরত সাইয়েদুনা শুআইব আলাইহিস সালাতু সালামের দোয়া কবুল হলো এবং আল্লাহ তাআলা সেই সম্প্রদায়ের উপর, হযরত সাইয়েদুনা শুআইব আলাইহিস সালাতু সালামের সম্প্রদায়ের উপর আগুনের বৃষ্টি বর্ষণ করতে লাগলো। হযরত সাইয়েদুনা শুআইব আলাইহিস সালাতু সালামের কওমের উপর, সম্প্রদায়ের উপর আগুনের বৃষ্টি বর্ষণ করে তাদেরকে ধ্বংস করলো, কারণ তারা মানুষকে ওজনে কম দিয়ে ঠকাতো। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের চিন্তা করা উচিত, আল্লাহ তাআলা আমাদেরকে অবকাশ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে অবকাশ দিয়েছেন, ছেড়ে দিয়েছেন, দেখছেন যে আমরা এই গুনাহের সাগরে নিমজ্জিত থাকার পরও যে আমরা মানুষকে ঠকাই, ওজনে কম দিই, এরপরও আল্লাহ তাআলা আমাদেরকে আজাব দিচ্ছেন না। শুধুমাত্র তার একটি কারণ, সেটি হচ্ছে আল্লাহ তাআলা তার নবীর দিকে তাকিয়ে আমাদেরকে অবকাশ দিয়েছেন। কেননা হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন দুনিয়ার জন্য রহমত স্বরূপ। হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রহমতুল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছেন। তিনি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো আজাব প্রেরণ করবেন না। প্রিয় ইসলামী ভাইরা, তাই বলে এটা নয় যে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাদকায় আমরা তো দুনিয়াতে বেঁচে গেছি, কিন্তু আমাদের জন্য আমাদের সামনে কবর রয়েছে, অন্ধকার কবর। একদিন না একদিন আমাদেরকে অন্ধকার কবরে যেতে হবে, আর সেখানে আমাদের জন্য অপেক্ষা করছে যে আল্লাহ তাআলার কঠিন আজাব। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা আল্লাহ তাআলাকে ভয় করি এবং হালাল উপার্জন করি। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল উপার্জন করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, হালাল উপার্জনের মন মানসিকতা তৈরি হওয়ার জন্য দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতিমাতে শরীক হন, মাদানী চ্যানেল দেখতে থাকুন, এবং দাওয়াত ইসলামের যে মাদানী কাফেলা রয়েছে, 3 দিনের, 12 দিনের, 30 দিনের, 12 মাসের, যতদিন আপনার সম্ভব হয় ততদিন সেই মাদানী কাফেলায় সফর করতে থাকুন, মাদানী কাফেলার মুসাফির হয়ে সেখানে দোয়া করতে থাকুন। ইনশাআল্লাহ হালাল উপার্জন করার মন মানসিকতা আপনার সৃষ্টি হবে। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা আরো কিছু বর্ণনা, আরো কিছু হাদিসে পাক শুনে নিই। মকাশাফাতুল কুলুবে বর্ণিত আছে, মানুষের পেটে যখন হারাম লোকমা পড়ে তখন আসমান ও জমিনের সকল ফিরিস্তা তার উপর লানত দিতে থাকে যতক্ষণ পর্যন্ত তার পেটে থাকবে। আর যদি এই অবস্থায়, অর্থাৎ পেটে হারাম লোকমা থাকা অবস্থায় মৃত্যু চলে আসে, তবে সে জাহান্নামে প্রবেশ করবে। হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, পবিত্র রিজিক উপার্জনকারীর জন্য জান্নাত রয়েছে। অর্থাৎ যে ব্যক্তি হালাল উপার্জন করে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। অন্য একটি হাদিসে পাকের মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এমন কিছু গুনাহ রয়েছে যেগুলোর কাফফারা নামাজও হতে পারে না, রোজাও হতে পারে না, হজও হতে পারে না, উমরাও হতে পারে না। সেগুলোর কাফফারা হলো তা সেই চিন্তাগ্রস্ত অবস্থা যা মানুষের কাছে হালাল রুজির সন্ধানের ফলে চলে আসে। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব ফাইজানে সুন্নতের প্রথম খণ্ডে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়া এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলার ঘটনা এভাবে নকল করেন যে, মুসলমান যখন হালাল খাবারের প্রথম লোকমা আহার করে তখন তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। আর যে ব্যক্তি হালাল উপার্জনের জন্য অপমানজনক স্থানে দাঁড়িয়ে যায় তবে তার গুনাহ গাছের পাতার মতো ঝরে যায়। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের উচিত হালাল রুজি অর্জন করা, হালাল রুজির জন্য চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল উপার্জন করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এরপরে আরেকটি কারণ রয়েছে যেটি দোয়া কবুল হওয়ার ব্যাপারে প্রতিবন্ধকতার কাজ করে। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এরপরে আরেকটি কারণ এটা রয়েছে যার দ্বারা দোয়া কবুল হয় না, সেটি হচ্ছে সর্বদা গুনাহের কাজে ডুবে থাকা, গুনাহের কাজ করতে থাকা। যেমন হযরত সাইয়েদুনা কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাইয়েদুনা নবী মুসা আলাইহিস সালাতু সালামের জামানায় ওনার যুগে একবার খুবই খরা সৃষ্টি হলো, অর্থাৎ অনাবৃষ্টি শুরু হলো। বনি ইসরাইলকে সাথে নিয়ে হযরত সাইয়েদুনা মুসা আলাইহিস সালাতু সালাম বৃষ্টির জন্য আল্লাহ তাআলার দরবারে তিনবার ফরিয়াদ করলেন, কিন্তু কোনো ফল হলো না, আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হলো না। আল্লাহ তাআলা হযরত সাইয়েদুনা মুসা আলাইহিস সালাতু সালামের কাছে ওহী প্রেরণ করলেন, আমি তোমার জাতির দোয়া কবুল করব না, কারণ তোমাদের মধ্যে একজন নিন্দাকারী আছে যে অপর মানুষের দোষ প্রচার করে বেড়ায়। হযরত মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলার কাছে লোকটির পরিচয় জানতে আবেদন করেন, যাতে সে লোকটিকে বহিষ্কার করা যায়। আল্লাহ তাআলা হযরত সাইয়েদুনা মুসা আলাইহিস সালাতু সালামকে বললেন, আমি আপনাকে মানুষের বদনাম করার বিষয়ে নিষেধ করেছিলাম, আর আপনি আমাকে সেই কাজ করতে বলছেন। সাইয়েদুনা নবী মুসা আলাইহিস সালাতু সালাম তখন তার সম্প্রদায়ের সকল লোকদেরকে, তার সম্প্রদায়ের সবাইকে নিয়ে আল্লাহ তাআলার দরবারে তওবা করলেন, সবাইকে বললেন যে আল্লাহ তাআলার দরবারে তওবা করো। তারা সকলে তওবা করলেন, এরপর তারা দোয়া করলেন এবং আল্লাহ তাআলা তাদের উপর বৃষ্টি বর্ষণ করলেন। প্রিয় ইসলামী ভাইরা, যে দোয়া কবুল না হওয়ার একটি কারণ যে আমরা শুনলাম, আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল না হওয়ার ব্যাপারে যে আমরা শুনলাম, যে গুনাহের সাগরে ডুবে থাকা। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, বনি ইসরায়েলে একবার প্রচন্ড খরার মুখোমুখি হয়েছিল। এই খরা চলছিল এক টানা 7 বছর। অবস্থা এতই নাজুক হয়ে পড়েছিল যে তারা খাদ্যের অভাবে আপন সন্তানদের মৃত দেহকে খাওয়া আরম্ভ করে দিয়েছিল। তারা পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহ তাআলার কাছে বৃষ্টির জন্য প্রার্থনা জানাতে থাকলো, কিন্তু কোনো ফল হলো না। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদের নবীর কাছে ওহী পাঠালেন, যদি তোমরা আমার দিকে ছুটতে ছুটতে হাঁটুতে ক্ষত সৃষ্টি করো এবং হাত দিয়ে বিনয়বশত আসমান ছুঁয়ে ফেলো এবং কাঁপতে কাঁপতে কণ্ঠস্বর হারিয়ে ফেলো, তথাপি তবুও আমি তোমাদের কারো দোয়া কবুল করব না এবং তোমাদের প্রতি কোনো দয়া প্রদর্শন করব না, যতক্ষণ পর্যন্ত মজলুম মানুষের সম্পদ তাদের কাছে যথাযথভাবে ফেরত না দাও। এতে নবী হযরত মুসা আলাইহিস সালাতু সালাম বনি ইসরাইলকে নির্দেশ দেন প্রতিটি বঞ্চিত মানুষের সম্পদ ও অধিকার ফিরিয়ে দিতে। অতঃপর আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন এবং তাদের উপর বৃষ্টি বর্ষণ করেন। এরপরে আরেকটি ঘটনা এমন রয়েছে, হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, সেটিও বনি ইসরাইলের একটি ঘটনা। বনি ইসরাইল খরার সময় বৃষ্টির জন্য দোয়া করতে বেরিয়েছিল, অর্থাৎ আল্লাহ তাআলার দরবারে দোয়া করছিল। আল্লাহ তাআলা তখন তাদের নবীর কাছে ওহী প্রেরণ করলেন, বললেন যে লোকদেরকে জানিয়ে দাও তারা অপবিত্র দেহে দোয়ার জন্য হাতগুলো সম্প্রসারণ করবে, অথচ তারা অন্যদিকে হত্যাকাণ্ড ঘটিয়ে বসে। তখন আল্লাহ তাআলা তাদের নবীর কাছে ওহী পাঠালেন যে ওই ব্যক্তি যারা আমার কাছে দোয়া করছে তারা আমার কাছে হাত বাড়িয়ে দিয়েছে, কিন্তু তাদের হাত হচ্ছে অপবিত্র, কেননা তারা আমার কাছে হাত তুলে দিয়েছে, অপরদিকে তারা গুনাহ করে, হত্যাকাণ্ড ঘটায়, তারা হারাম খাদ্য খেয়ে পেট পরিপূর্ণ করে এবং আল্লাহ তাআলার দরবারে রহমত ভিক্ষা চায়। তাদেরকে বলো তাদের উপরে আমার ক্রোধ, আমার রাগ প্রবল হয়েছে, আমি তাদের কোনো দোয়া কবুল করব না, বরং যত দোয়া হবে দূরত্ব আরো বেড়ে যাবে। প্রিয় ইসলামী ভাইরা, এই সকল ঘটনা, এই সকল ওয়াকিয়া বলার একটি মাত্র কারণ যে গুনাহের সাগরে নিমজ্জিত থাকা সত্ত্বেও, গুনাহ করা অবস্থায়, গুনাহ সর্বদা গুনাহের সাগরে নিমজ্জিত থাকা, সর্বদা গুনাহ করা অবস্থায় গুনাহ করতে যাচ্ছি, এদিকে আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি, তাহলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন না। তাই আমাদের উচিত গুনাহের কাজকে পরিহার করা, গুনাহ থেকে দূরে চলে যাওয়া। প্রিয় ইসলামী ভাইরা, তাই আমাদের উচিত গুনাহ পরিহার করা এবং ন্যাক কাজ অবলম্বন করা। প্রিয় ইসলামী ভাইয়েরা, ন্যাককার হওয়ার মন মানসিকতা তৈরির জন্য দাওয়াত ইসলামীর সংস্পর্শে চলে আসুন। দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশে গুনাহের প্রতি ঘৃণা এবং সুন্নতের প্রতি অনুসরণের, নেকির কাজের মন মানসিকতা সৃষ্টি হয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনাদের প্রতি অনুরোধ, দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশে, দাওয়াত ইসলামীর মাদানী কাফেলায় সফর করতে থাকুন এবং গুনাহের স্বভাব পরিহার করতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা যখন ইচ্ছা করেন তখন তার প্রিয় বান্দাদের দোয়া কবুল করে থাকেন, আর যখন ইচ্ছা করেন তিনি কবুল করেন না। প্রিয় ইসলামী ভাইরা, এটা আল্লাহ তাআলার শান যে আল্লাহ তাআলা চাইলে তিনি কবুল করবেন, তিনি চাইলে কবুল করবেন না। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তাই আমাদের উচিত সর্বদা আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকা। প্রিয় ইসলামী ভাইরা, দোয়া কবুল না হওয়ার আরেকটি কারণ হচ্ছে সর্বশক্তিমান আল্লাহ তাআলা সমস্ত জ্ঞানের অধিকারী। কোন কোন সময় বান্দা আল্লাহ তাআলার কাছে এমন কিছু চায় যা তিনি তার অসীম রহমত ও দয়ার কারণে বান্দাকে দেন না, কারণ তিনি জানেন তাতে দোয়াকারীর জন্য অকল্যাণ রয়েছে। উদাহরণস্বরূপ, কোনো মানুষ অর্থ চায়, যে বলে থাকে যে হে আল্লাহ আমাকে প্রচুর অর্থ দান করো, হে আল্লাহ আমাকে সম্পদশালী করে দাও। হতে পারে তাতে তার ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা সে সুস্বাস্থ্য কামনা করে কিন্তু আল্লাহ তার অসীম জ্ঞানের কারণে জানেন এতে তার জন্য শেষ পর্যন্ত অমঙ্গল নিহিত আছে। এ ধরনের দোয়া কবুল হওয়ার চাইতে প্রত্যাখ্যান হওয়াই অধিক কল্যাণকর। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটি ঘটনা আমি আপনাদের কাছে বলার চেষ্টা করছি। কেননা আল্লাহ তাআলা সর্বজ্ঞানের অধিকারী, আল্লাহ তাআলা যা জানেন তা আমরা জানি না, আর আল্লাহ তাআলা যা করেন সত্যি ভালোর জন্য করে থাকেন। অনেক সময় আমাদের দোয়া কবুল হয় না, তার কিছু কারণ রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, একটি ঘটনা শুনুন এবং ইমানকে তাজা করুন। প্রিয় ইসলামী ভাইরা, এক বাদশাহ ছিল, বাদশাহর একজন খাদিম ছিল। তো সেই খাদিম সর্বদা বাদশাহকে বলতো যে আল্লাহ তাআলা যা করেন সব সময় ভালোর জন্য করে থাকেন, কিন্তু বাদশাহ সেই জিনিসটি মানতে অস্বীকার করত, যে তুমি সব সময় বলো যে আল্লাহ তাআলা ভালো করেন, আমার সেই কথা বিশ্বাস হয় না। একদিন তারা দুজন শিকারে বের হলো, বাদশাহকে একটি হিংস্র জন্তু এসে বাদশাহকে আক্রমণ করলো এবং বাদশাহর খাদিম সেই হিংস্র জন্তুটিকে মেরে ফেলল। ততক্ষণে বাদশাহর একটি আঙ্গুল সেই হিংস্র জন্তু খেয়ে ফেলেছে, অর্থাৎ বাদশাহ একটি আঙ্গুল হারিয়ে ফেলেছে। তখন বাদশাহ রাগে ক্রোধে সেই খাদিমকে, বাদশাহর খাদিমকে বলতে লাগলো যে তুমি তো বলো আল্লাহ তাআলা সর্ব অবস্থায় ভালোর জন্য করে, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করে, কিন্তু আমার এই জিনিসটা বুঝে আসলো না, আমার যে একটি আঙ্গুল এই হিংস্র জন্তু খেয়ে ফেলেছে, তা আল্লাহ তাআলা এটার মধ্যে কি ভালো রেখেছেন। এরপরও সেই খাদিম বলল, আলী যা আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। বাদশাহ রাগে ক্রোধে সেই খাদিমকে জেলে পাঠালো। একদিন বাদশাহ আবার শিকারে গেল, কিন্তু ওই সময় ছিল বাদশাহ একা। কিছু বন্য মানুষ বাদশাহকে ধরে নিয়ে অপহরণ করে তাদের আস্তানায় নিয়ে গেল এবং তারা বলল যে এই মানুষকে, বাদশাহকে আমরা আমাদের দেবতার জন্য উৎসর্গ করব। তখন বাদশাহকে বাধা হলো আগুন লাগিয়ে দিবে। ওই অবস্থায় কারো চোখে পড়লো যে বাদশাহের একটি আঙ্গুল নেই। তখন তাদের মধ্যে একজন বলল যে আমরা একজন বিকলাঙ্গ লোককে, যার একটি আঙ্গুল নেই, ত্রুটিপূর্ণ ব্যক্তিকে কখনো উৎসর্গ করতে পারি না, আমরা ওই মানুষকে উৎসর্গ করব যার কোনো খুঁত নেই। এই বলে তারা বাদশাহকে ছেড়ে দিল। বাদশার ওই খাদিমের কথা মনে পড়ে গেল যে আমার খাদিম বলতো যে আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন, যে আমি আমার একটি আঙ্গুল হারিয়েছি, একটি হিংস্র জন্তু আমার আঙ্গুল খেয়ে ফেলেছে, সে বলেছিল যে আল্লাহ তাআলা ভালোর জন্যই করে, আসলে ভালোর জন্য করে, যদি এই আঙ্গুল থাকতো তাহলে এরা আজকে আমাকে মেরে ফেলতো। এই বলে সে তার খাদিমকে জেল থেকে মুক্তি দিল। এরপরে বাদশাহ তার খাদিমকে জিজ্ঞাসা করলো, এই জিনিস তো বুঝে এলো, এই ব্যাপারটি তো বুঝে এলো যে আমার একটি আঙ্গুল খেয়ে ফেলার কারণে, চলে যাওয়ার কারণে আল্লাহ তাআলা আমার জন্য ভালো ব্যবহার করেছেন, কিন্তু তুমি যে জেলে ছিলে এর জন্য এই ব্যাপারটি আমার বুঝে আসেনি যে তুমি এতদিন কষ্ট সহ্য করেছো, এটির অর্থ কি, আল্লাহ তাআলা এটির ব্যাপারে তোমার জন্য কি ভালো করেছেন। ওই বুদ্ধিসম্পন্ন খাদিম, আল্লাহওয়ালা খাদিম বলল যে আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন, কেননা যদি আমি আপনার সাথে থাকতাম তাহলে আপনার আঙ্গুল না থাকার কারণে আপনাকে তো তারা মুক্তি দিয়ে দিত, তখন তারা আমাকে স্বর্গ করে দিত। তো আল্লাহ তাআলা যা করে ভালোর জন্য করেন, আমাকে জেলে দেওয়ার কারণে আজকে আমিও বেঁচে গিয়েছি, তো আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্য করেন। প্রিয় ইসলামী ভাইরা, এই ঘটনা বলার
একটিমাত্র উদ্দেশ্য, আল্লাহ তাআলা মহাজ্ঞানী, তিনি আমাদের ভবিষ্যৎ সম্পর্কে জানেন। অনেক সময় আমরা আল্লাহ তাআলার কাছে অনেক কিছু চাই, কিন্তু আল্লাহ তাআলা সেটি কবুল করেন না। কেননা আল্লাহ তাআলা জানেন, হয়তো সেটি যদি আমাকে দান করা হয় আমার ঈমানও নষ্ট হয়ে যেতে পারে, আবার অথবা আমার ক্ষতি হতে পারে। তাই আল্লাহ তাআলা আমাদের জন্য যাই করেন ভালোর জন্যই করেন। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দোয়া কবুল না হওয়ার আরেকটি কারণ হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজে নিষেধ করা থেকে দূরে থাকা। কেননা সমাজে কিছু মানুষ প্রকাশ্যভাবে অন্যায় করে থাকে, তাদেরকে দেখার পরও যদি কেউ নীরবতা অবলম্বন করে, ওইখানে নেককার ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। যেমন হযরত সাইয়েদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তোমরা নেকির দাওয়াত দিতে থাকবে আর অসৎ কাজ থেকে নিষেধ করতে থাকবে, না হয় তোমাদের উপর এমন অত্যাচারী শাসক বসিয়ে দেওয়া হবে যে তোমাদের মধ্যে ছোটদেরকে দয়া করবে না। এদিকে তোমাদের নেককার লোকেরা দোয়া করবে কিন্তু তাদের দোয়াগুলো কবুল হবে না, তারা ক্ষমা চাইবে কিন্তু তাদেরকে ক্ষমা করা হবে না। প্রিয় ইসলামী ভাইয়েরা, দোয়া কবুল না হওয়ার, যে নেককার ব্যক্তিদের দোয়া কবুল না হওয়ার আরেকটি বড় কারণ হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের থেকে বাধা না দেওয়া। প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা সকলেই জানেন দাওয়াত ইসলামী এমন একটি সংগঠন যেটি মানুষকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের বাধা প্রদান করে। আপনাদের প্রতি অনুরোধ, দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশে আপনারাও আসুন, দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশে আপনারাও শরিক হয়ে যান এবং আমরা সবাই মিলেমিশে সৎ কাজের আদেশ দেই, অসৎ কাজের বাধা প্রদান করি। আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলার দরবারে আমাদের যেই দোয়ার সত্যগুলো রয়েছে সেগুলো মেনে আল্লাহ তাআলার দরবারে দোয়া করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ফাজাইলে দোয়ার পরবর্তী অনুষ্ঠান, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।